বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 26 ডিসেম্বর, ১১ পৌষ এবং ফার্সি ৫ দেই। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান পরিচালিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় pearlstoday.com/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ 5 স্যাটেলাইটও একযোগে প্রচারিত হচ্ছে। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন, দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। ইয়েমেন এবং ফিলিস্তিনে মানবিক বিপর্যয়ের ব্যাপারে পোপের হুঁশিয়ারি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা।
ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস বিশ্বের বিভিন্ন প্রান্তে সৃষ্ট মানবিক বিপর্যয়ের ব্যাপারে নিরবতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ার করে দিয়েছেন।
এছাড়া বাংলাদেশের রাজধানী ঢাকায় যাত্রী সেবা নিশ্চিত করার পাশাপাশি পথের ভোগান্তি কমাতে পরীক্ষামূলকভাবে যে নগর পরিবহন সার্ভিস চালু করা হয়েছে সে সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। শত্রুর হামলার জবাবে ইরানি সামরিক বাহিনী কৌশলগত সমীকরণ বদলে দেবে, বলেছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরাকে একজন মার্কিন সেনার উপস্থিতিও সহ্য করা হবে না, সংসদে ফাতাহ জোটের প্রধান হাদি আল আমিরির ঘোষণা। বাংলাদেশে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিপূরণ বাড়ানোর জন্য রিট, লঞ্চ মালিক সহ 8 জনের বিরুদ্ধে পরোয়ানা। এবং ভারতে এ পর্যন্ত 422টি অমিক্রনের ঘটনা চিহ্নিত, নতুন করে বিভিন্ন রাজ্যে কার্যকর হচ্ছে করোনা বিধিনিষেধ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC গত সপ্তাহে যে বিশাল সামরিক মহড়া চালিয়েছে তার প্রশংসা করেছেন প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি। তিনি বলেন, শত্রুরা যদি কোনো ধরনের বৈরী পদক্ষেপ নেয় তাহলে তারা ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে পূর্ণাঙ্গ এবং চূড়ান্ত জবাব পাবে। ইরানের সামরিক বাহিনী কার্যকরভাবে কৌশলগত সমীকরণ বদলে দেবে। ইরান এবং আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে IRGC যে প্রচেষ্টা চালাচ্ছে তার প্রশংসা করেন প্রেসিডেন্ট রাইসি। তিনি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন। প্রেসিডেন্ট রাইসি বলেন, IRGC সফলভাবে মহড়া পরিচালনার মাধ্যমে পরিষ্কারভাবে এই বার্তা দিয়েছে যে ইরানের জনগণের স্বার্থ এবং নিরাপত্তা রক্ষার সক্ষমতা এবং ইচ্ছা দুটোই তাদের রয়েছে। গত সোমবার থেকে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান, বুশার ও খুজিস্তান প্রদেশে IRGC-র বিভিন্ন শাখা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 নামের যৌথ মহড়া শুরু করে এবং শুক্রবার তা শেষ হয়। ইরান নিয়মিতভাবে এ ধরনের মহড়া চালায় যাতে দেশের যুদ্ধ প্রস্তুতি উন্নত হয়। তবে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের হুমকির পর এবারের এ মহড়া চালানো হলো। ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী যে হস্তক্ষেপমূলক বক্তব্য দিয়েছেন তার জবাবে ইরানের পার্লামেন্ট বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ হোসাইনি বলেছেন, ইরানের শক্তিমত্তায় ব্রিটিশ শাসকের গায়ে যে কারণে জ্বালা ধরেছে তা সহজে বোধগম্য। তিনি আরও বলেছেন যে ব্রিটেন একসময় এ অঞ্চলের একচ্ছত্র অধিপতি ছিল, তার পক্ষে ইরানের শক্তিমত্তা মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু ব্রিটিশ রাজকে বর্তমান সময়ের বাস্তবতা মেনে নিতে হবে, কারণ এখন আমরা অতীতে বসবাস করছি না। ইরান গত শুক্রবার দেশের দক্ষিণাঞ্চলে চালানো এক সামরিক মহড়ার শেষ দিনে একসঙ্গে ১৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর পর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, এই পরীক্ষা চালানোর ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিপন্ন হবে। তার ওই বক্তব্যের জবাবে ইরানের অন্যতম ভাইস প্রেসিডেন্ট হোসেইনি এই প্রতিক্রিয়া জানালেন। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আগামীকাল পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের অষ্টম দফার সংলাপ শুরু হতে যাচ্ছে। আমেরিকা ২০১৮ সালে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর এটি নিয়ে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তা নিরসন করে ওই সমঝোতাকে আবার পুরোপুরি কার্যকর করার লক্ষ্যে এই সংলাপ চলছে। এবারের আলোচনায়ও যথারীতি ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীনকে নিয়ে গঠিত পাঁচ জাতিগোষ্ঠী এবং ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন। ইউরোপীয় দেশগুলো এবারের আলোচনায় রাজনৈতিক পক্ষপাতিত্ব না করে আন্তরিকতার সঙ্গে আলোচনা করবে বলে নিরপেক্ষ পর্যবেক্ষকরা আশা করছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান পশ্চিমা দেশগুলোকে উদ্দেশ্য করে বলেছেন, ইরান যে পরমাণু অস্ত্র তৈরি করছে না সে সম্পর্কে নিশ্চিত হতে চাইলে আপনারা পরমাণু সমঝোতার আওতায় থাকা সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন। তিনি শনিবার তেহরান সফররত ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেইনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। ইরাকের জাতীয় সংসদের ফাতাহ জোটের প্রধান হাদি আল আমিরি দেশের মাটি থেকে মার্কিন সেনাদের অর্থবহ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যে কোনো অজুহাতে ইরাকের মাটিতে আমেরিকার একটি সেনা উপস্থিতিরও বিরোধী তার জোট। হাদি আল আমিরি সুস্পষ্টভাবে বলেন, ইরাকি ভূখণ্ডে আমেরিকার একটি সেনা উপস্থিতিকেও সহ্য করা হবে না। ইরাকের মাটি থেকে আমেরিকার সমস্ত সেনা প্রত্যাহার করা হচ্ছে লক্ষ্য এবং এ নিয়ে কোনো দেন দরবারের প্রশ্নই নেই। হাদি আল আমিরির বরাত দিয়ে সাফাক নিউজ এখবর দিয়েছে। ফাতাহ জোটের এই নেতা বলেন, প্রশিক্ষণ এবং পরামর্শমূলক মিশনের ছদ্মাবরণে ইরাকে আমেরিকার সেনা অবস্থান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে ইরাকের সার্বভৌমত্ব হচ্ছে তাদের কাছে রেড লাইন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ ৪৯ মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চ ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ৫০ লাখ ও গুরুতর আহতদের ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। এদিকে এই ঘটনায় লঞ্চের মালিক হামজালাল শেখ শাহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার নৌ পরিবহন আদালত। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
ঝালকাঠির সুগন্ধা নদীতে এমবি অভিযান ১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এই রিটে অগ্নিকাণ্ডে মৃতদের ৫০ লাখ এবং গুরুতর আহতদের ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণের আদেশ চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। রিটে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, আইডব্লিউটি এর চেয়ারম্যান এবং লঞ্চের মালিককে বিবাদী করা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে রিট শুনানির জন্য উপস্থাপন করা হবে। ওই বেঞ্চের কার্যতালিকা থেকে চলতি সপ্তাহে রিটের শুনানি হতে পারে। উল্লেখ্য, ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে গত শুক্রবার ভোর রাতে জালকাটির সুগন্ধা নদীতে অভিযান ১০ লঞ্চে আগুন লেগে ৪০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরো অনেকে। ওদিকে এমবি অভিযান ১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ড ও নিহতদের ঘটনায় লঞ্চের মালিক হামজালাল শেখ সহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার নৌপরিবহন আদালত। নৌপরিবহন অধিদপ্তরের দায়ের করা মামলার আবেদনের প্রেক্ষিতে আজ রোববার দুপুরে নৌপরিবহন আদালতের বিচারক, যুগ্ম জেলা ও দায়রা জজ জয়নাব বেগম এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বাংলাদেশের ব্যাংকে কোটি টাকার বেশি আমানত রেখেছেন এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ১,২৩৯। এর মধ্যে শুধু করোনা সংকটের সময় ১.৫ বছরে নতুন করে কোটিপতি হয়েছেন ১৭,২৯৩ জন। আর গত ৩ মাসে নতুন কোটিপতির সংখ্যা বেড়েছে ৩২১ জন। যদিও গত ১ বছরে করোনার প্রভাবে অনেক মানুষ নতুন করে গরিব হয়েছেন। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
ভারতের বিভিন্ন রাজ্যে করোনা সংক্রমণের নয়া ভেরিয়েন্ট বৃদ্ধি পাওয়ার মধ্যে নতুন করে বিধি নিষেধ কার্যকর করা হচ্ছে। আজ গণমাধ্যমে প্রকাশ, দেশে এ পর্যন্ত ওমিক্রনের 422টি ঘটনা প্রকাশ্যে এসেছে। এদিকে করোনা নয়া ভেরিয়েন্ট ওমিক্রনের ক্রমবর্ধমান ঘটনার মধ্যে শনিবার থেকে মহারাষ্ট্রে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত রাজ্যের কোনো অংশে এক জায়গায় 5 জনের বেশি জড়ো হতে পারবে না। সরকারের পক্ষ থেকে কঠোরভাবে বলা হয়েছে, করোনার নিয়ম লঙ্ঘন করলে 500 টাকা জরিমানা দিতে হবে। বিধিভঙ্গের জন্য আয়োজকদের 50,000 টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূলের রাজ্য সম্পাদক ও দলীয় মুখপাত্র কুণাল ঘোষ গভর্নর জগদীপ ধনখড়ের সমালোচনা করে বলেছেন, উনি রাজ্যপাল, নিজের পদকে বিজেপির নির্বাহী সভাপতি হিসেবে তুলে ধরছেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা প্রতিনিধি।
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক ও দলীয় মুখপাত্র কুণাল ঘোষ গভর্নর জগদীপ ধনখড়ের সমালোচনা করে বলেছেন, উনি রাজ্যপাল পদকে বিজেপির নির্বাহী সভাপতি হিসেবে তুলে ধরেছেন। আজ রোববার গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেন। সম্প্রতি রাজভবন ও রাজ্য সচিবালয় নবান্নের মধ্যে সংঘাত তীব্র হয়েছে। সেই ধারাবাহিকতায় আজ রাজ্যপাল জগদীপ ধনখড় রাজ্য সরকারের সাম্প্রতিক পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, আমি সরকারকে বলেছি আমার অনুমতি ছাড়া যত উপাচার্য নিয়োগ করা হয়েছে তা খতিয়ে দেখব, না হলে আমাকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমি আশ্চর্য হয়ে গিয়েছি, শিক্ষামন্ত্রী আমার সঙ্গে কোনো আলোচনা করলেন না, বলে দিলেন মুখ্যমন্ত্রীকে চ্যান্সেলার করে দেব। আপনি মুখ্যমন্ত্রীকে চ্যান্সেলার কেন, রাজ্যপালও করে দিন, তাহলে হয়তো আপনি শান্তি পাবেন। এই আচরণ গ্রহণযোগ্য নয়। এভাবে তিনি সরাসরি রাজ্য সরকারকে আক্রমণ করলেন, তাকে অভূতপূর্ব বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজ্যপালের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। দলটির রাজ্য সাধারণ সম্পাদক ও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ আজ এ প্রসঙ্গে বলেন,
রাজ্যপাল যে ধরনের সস্তা মন্তব্য করলেন, তাহলে আমরা বলতে বাধ্য হচ্ছি তো রাজ্যপাল পদটা তো সাংবিধানিক গুরুত্বপূর্ণ সম্মানের, কিন্তু জগদীপ বাবু তো এটাকে বিজেপির পার্টি অফিস বানিয়েছেন। জগদীপ বাবু তো নিজের এই পদটাকে বিজেপির কার্যনির্বাহী সভাপতি হিসেবে তুলে ধরেছেন,
বলছিলেন কুণাল ঘোষ। তিনি বলেন, যিনি রাজ্যপাল পদকে বিজেপির হাতে তুলে দিয়ে নিজেকে বিজেপির এজেন্টে পরিণত করেছেন, তার মুখে এ ধরনের কথাবার্তা শোভা পায় না। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই তালেবানকে সহযোগিতা করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, লাখ লাখ আফগান নাগরিককে ক্ষুধার হাত থেকে রক্ষা করতে হলে তালেবানকে সহযোগিতা করতে হবে। কারজাই শনিবার মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান। তিনি বলেন, আন্তর্জাতিক সমাজের উচিত তালেবান সম্পর্কে খারাপ ধারণা ঝেড়ে ফেলে অগ্রাধিকার ভিত্তিতে আফগানিস্তানের জনগণের জন্য সাহায্য পাঠানো। কারজাই বলেন, তালেবান এখন আফগানিস্তানের প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী এবং এই বাস্তবতা মেনে নেওয়া উচিত। ইউক্রেনকে যুদ্ধক্ষেত্রের গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে যখন মার্কিন নেতৃত্বাধীন নেটো বাহিনীর প্রচণ্ড সামরিক উত্তেজনা চলছে, তখন নিউইয়র্ক টাইমস এই খবর দিয়েছে। মার্কিন সরকার এবং নেটো বাহিনীর বর্তমান অবস্থানের প্রেক্ষাপটে রাশিয়া মনে করছে ইউক্রেনে নেটো সেনা সমাবেশ করা হয়েছে মূলত রাশিয়ার সঙ্গে যুদ্ধ করার জন্য। যুদ্ধক্ষেত্রে কী ধরনের গোয়েন্দা প্রযুক্তি ইউক্রেনকে সরবরাহ করা হবে তা নিয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর, পররাষ্ট্র দপ্তর এবং হোয়াইট হাউস একটি তালিকা তৈরি করেছে। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী এবং বর্ণবাদ বিরোধী লড়াইয়ের আইকন দক্ষিণ আফ্রিকার আর্চ বিশপ ডিসমন্ড মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল 90 বছর। আজ তার মৃত্যুর কথা ঘোষণা করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ঘোষণায় প্রেসিডেন্ট রামাফোসা বলেন, আমাদের দক্ষিণ আফ্রিকানদের জন্য যারা স্বাধীনতা এনেছেন তার অন্যতম আর্চ বিশপ এমেরিটাস ডিসমন্ড টুটুর মৃত্যুতে আরেকটি শোকের অধ্যায় শুরু হলো। আমাদের জাতির অসামান্য এই নেতাকে বিদায় জানাতে হবে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস ক্রিসমাস বা বড় দিন উপলক্ষে একটি বাণী দিয়েছেন। ওই বাণীতে বিশ্বের বিভিন্ন প্রান্তে সৃষ্ট মানবিক বিপর্যয়ের ব্যাপারে বিশ্ব সমাজের নীরবতার বিরুদ্ধে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনুন রেজওয়ান হোসেনের পরিবেশনায়।
ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস ক্রিসমাস বা বড়দিন উপলক্ষে দেয়া এক বাণীতে বিশ্বের বিভিন্ন প্রান্তে সৃষ্ট মানবিক বিপর্যয়ের ব্যাপারে নীরবতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ার করে দিয়েছেন। তিনি ইয়েমেন, ফিলিস্তিন, আফগানিস্তান, সিরিয়া, ইউক্রেন, সুদান সহ আরও অন্যান্য দেশে বিরাজমান গভীর সংকট ও সংঘাতের কথা উল্লেখ করে বলেছেন, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এসব সংকট অবসানের কোনো আলামত দেখা যাচ্ছে না। তিনি বলেন, অসংখ্য ভাই ও বোনের যন্ত্রণা ও তাদের আর্তনাদ না শোনার ভয়াবহ পরিণতির সম্মুখীন হব আমরা। পর্যবেক্ষকরা বলছেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে বিশেষ করে ইয়েমেন ও ফিলিস্তিনে মানবিক বিপর্যয়ে নিষ্ক্রিয়তার জন্য পোপ ফ্রান্সিস পাশ্চাত্য বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করেছেন, যারা কিনা চলমান বিভিন্ন সংকট সৃষ্টিতে ভূমিকা রেখে চলেছে। পাশ্চাত্যের সমর্থন নিয়ে ইয়েমেনের বিরুদ্ধে সৌদি জোটের সামরিক আগ্রাসনে দরিদ্র এ আরব দেশটিতে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠন সতর্ক করে দিয়ে বলেছে, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের আগ্রাসন অব্যাহত থাকলে ওই দেশটির জনগণ নজিরবিহীন ও আরো ভয়াবহ মানবিক বিপর্যয় এবং দুর্ভিক্ষের সম্মুখীন হবে। ইয়েমেনের অবস্থা এতটাই ভয়াবহ রূপ ধারণ করেছে যে এমনকি মার্কিন ডেমোক্রেট দলের সিনেটর ক্রিস মার্ফিও এক টুইটার বার্তায় বলেছেন, ইয়েমেন যুদ্ধ বিশ্বের সবচেয়ে বড় মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। বাস্তবতা হচ্ছে, ইয়েমেনের বিরুদ্ধে আকাশ, সমুদ্র ও স্থলপথে সৌদি নেতৃত্বাধীন জোটের অবরোধের কারণে তীব্র খাদ্য সংকট ও ওষুধের অভাবে সেখানে পুষ্টিহীনতা ও নিরাময় অযোগ্য বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটেছে। অন্যদিকে ইহুদিবাদী ইসরায়েল দশকের পর দশক ধরে ফিলিস্তিনিদের উপর জুলুম, নির্যাতন, হত্যাকাণ্ড ও দখলদারিত্ব অব্যাহত রেখেছে। এছাড়া ফিলিস্তিনিদেরকে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা এবং ফিলিস্তিনি নেতাদের হত্যা করে চলেছে ইসরায়েল। ইসরায়েলের প্রধান মিত্র আমেরিকা এক্ষেত্রে ইসরায়েলকে সর্বাত্মক সমর্থন দিয়ে যাচ্ছে। এ অবস্থায় পোপ ফ্রান্সিস ইয়েমেন, ফিলিস্তিন সহ অন্যান্য এলাকায় মানবিক বিপর্যয় রোধে পদক্ষেপ নেয়ার যে আহ্বান জানিয়েছেন তা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের রাজধানী ঢাকায় যাত্রী সেবা নিশ্চিত করার পাশাপাশি পথের ভোগান্তি কমাতে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে নগর পরিবহন সার্ভিস। রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এই সেবা চালু হয়েছে। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি।
বাংলাদেশের রাজধানী ঢাকায় যাত্রী সেবা নিশ্চিত করার পাশাপাশি পথের ভোগান্তি কমাতে পরীক্ষামূলকভাবে চালু হলো নগর পরিবহন সার্ভিস। রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশন বা বিআরআর পদ্ধতির অংশ হিসেবে ঢাকা নগর পরিবহন সেবা চালু হয়েছে। আজ রোববার সকালে রাজধানীর মোহাম্মদপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই যাত্রী সেবা উদ্বোধন করেছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় সড়ক সেতুমন্ত্রী গণপরিবহনে যাত্রীদের ভোগান্তি কমাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছেন।
আমরা যতই উন্নয়ন করি, এইসব উন্নয়নের সাফল্য সুফল যদি জনগণ না পায়, তাহলে সে উন্নয়নের যে অর্থ সেটা ব্যর্থ হয়ে যায়, আমাদের উন্নয়নকে ম্লান করে দেয়, আমাদের কতগুলো সমস্যা। আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আজ সড়কের শৃঙ্খলা, পরিবহনের শৃঙ্খলা। পরিবহন আর সড়কে যদি শৃঙ্খলা না থাকে, এইসব উন্নয়নের সুফল বাংলাদেশের জনগণ পাবে না।
অনুষ্ঠানে ঢাকার দুই মেয়র শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামও উপস্থিত ছিলেন। ঢাকা নগর পরিবহন সেবার আওতায় গ্রিন ক্লাস্টার নামে কেরানীগঞ্জের ঘাটার চর থেকে কাঁচপুর পর্যন্ত প্রায় 21 কিলোমিটার রুটে আজ রোববার সকাল থেকে পরীক্ষামূলকভাবে 50টি সবুজ রঙের বাস চালু করা হয়। আগামী দু মাসের মধ্যে এই রুটে বাসের সংখ্যা 100 উন্নীত করা হবে। এই রুটে প্রতি কিলোমিটারে 2.28 টাকা করে ভাড়া দিতে হবে। ঢাকা নগর পরিবহনের প্রথম দিন থেকেই ই টিকেটিং সিস্টেম চালু করা হয়েছে। বাস বে যাত্রী ছাউনিগুলো প্রস্তুত করা হয়েছে। এছাড়া এই রুটে প্রতিটি বাসের চালক ও স্টাফদের নির্দিষ্ট পোশাক থাকবে, সেই সঙ্গে তাদের গলায় ঝোলানো থাকবে আইডি কার্ড। সরকারের বিআরআর পদ্ধতিতে একটি রুটে একটি মাত্র কোম্পানি বাস চলবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন। এরই সঙ্গে শেষ হল সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাত। শ্রোতাবন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। শত্রুর হামলার জবাবে ইরানি সামরিক বাহিনী কৌশলগত সমীকরণ বদলে দেবে বলেছেন প্রেসিডেন্ট রাইসি। ইরাকে একজন মার্কিন সেনার উপস্থিতিও সহ্য করা হবে না, সংসদে ফাতা জোটের প্রধান হাদি আল আমিরি। বাংলাদেশে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিপূরণ বাড়ানোর জন্য রিট, লঞ্চ মালিক সহ 8 জনের বিরুদ্ধে পরোয়ানা। এবং ভারতে এ পর্যন্ত 422টি অমিক্রনের ঘটনা চিহ্নিত, নতুন করে বিভিন্ন রাজ্যে কার্যকর হচ্ছে করোনা বিধিনিষেধ। তো শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।